যে ভক্তিকে আশ্রয় করলে পরে তাকে পাওয়া যাবে, অর্থাৎ সেইটাই সম্পদ। আর জগতের যত সম্পদ আছে কোনটাই সম্পদ নয়। কেন এটাকে উন্নত উজ্জ্বল রস বলা গেল? রস তো সমস্তটাই রস, সত্য রস ও রস, বাৎসর রস ও রস, শান্ত রস ও রস, দাস্য রস ও রস, মধুর রস ও রস, হ্যাঁ সব রসই রস। কিন্তু হলেও অন্যান্য রসেতে অন্যান্য রসের অভাব রয়েছে, শান্তেতে দাস্যের অভাব রয়েছে, দাস্যেতে সত্যের অভাব রয়েছে, সত্যেতে বাৎসল্যের অভাব রয়েছে, বাৎসল্যেতে মাধুর্যের অভাব রয়েছে। আবার মাধুর্যের মধ্যে অভাব আছে কোথায়? আমার বোধে প্রীতি করছি, বিবাহ হয়েছে, পড়ছে তারা বলছে, তারা বলছে না মাতৃন বললেন, ধরিল পিপলি খণ্ড কপ নিবাড়িতে, উলটি আরো কপ বাড়িল দেহের, পিপলি খণ্ড খেয়েছিলাম কপটা নিবারণ করবার জন্য, আরো বেড়ে গেল কপটা। এত বলি প্রভু মোর করিল সন্ন্যাস। তুই কেন তখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন? কেন? দেবতা প্রতিমান দৃশ্যাম যতম চৈব সুদন্দিনম নমস্কার নকুর যাচ্ছে উপবাসেন শুভ। বলছেন ভগবানের ত্রিমূর্তি দর্শন করে, সন্ন্যাসীকে দর্শন করে যদি কেউ প্রণাম না করে, বলে উপবাসের দ্বারা তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। অতএব আমি সন্ন্যাস গ্রহণ করলে সন্ন্যাসী বুদ্ধিতে অন্তত আমাকে প্রণাম করবে, তাদের মুক্তি হয়ে যাবে। তবু সন্ন্যাস গ্রহণ করলেন তখন কিসের জন্য সন্ন্যাস গ্রহণ করলেন? শান্তি বিতরণের জন্য। কি শান্তি? পড়া শান্তি। লোকে জীব কি করে পড়া শান্তি লাভ করতে পারে, প্রকৃত শান্তি লাভ করতে পারে, বাস্তব শান্তি লাভ করতে পারে, হ্যাঁ ইটার্নাল পিস যাতে লাভ করতে পারে, এটা জানাবার জন্য তিনি সমস্ত ত্যাগ করেছেন, জগৎ খেতে পারছেন। তার মতন দাতা জগতে কজন হতে পারে? সন্ন্যাস গ্রহণ করে তিনি কি করছেন? বলে মাপু আর কি করেছেন, কেবল দুহাত তুলে হরে কৃষ্ণ বলতে বলতে ছুটেছিলেন। কেমন না মাপু মূর্তিটা আছে না, দুহাত তুলে কেন দুহাত তুলে হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছিলেন? এক হাত তুললেই তো হতো, সারেন্ডার কাকে বলে? সারেন্ডার যে মনে করুন একটা ইয়ে ফরিদার সে গুলি করবে, বলে গুলি ঠিক করেছে, কিন্তু যদি আপনি দু হাত তুলে ফেলেন সে আপনাকে গুলি করবে না, কেন আপনি তার শরণাগত হলেন, সারেন্ডার করলেন। ভগবান বলছেন, গৌরী বলছেন, ওরে দুহাত তুলে ভগবানকে সারেন্ডার কর, ভগবানের শরণাগত হ, তবে পাবি, মতের পাবি না, শরণাগত বিজ্ঞান তাকে পাইয়ে দেবে না, বিজ্ঞান নিকটকে দূর করেছে, দূরকে নিকট করেছে। আজকে হাজার দশ হাজার মাইলের কথা এখানে বসে বসে শুনতে পারি, দশ হাজার মাইলের লোকের ছবি এখানে বসে বসে দেখতে পারি, ঠিক কথা, হ্যাঁ দূরকে নিকট করে দিয়েছে বিজ্ঞান, এটা অস্বীকার্য নয়, কিন্তু বিজ্ঞান আবার নিকটকে দূর করে দিয়েছে। এই বিজ্ঞানের ফল এমন অবস্থায় এসে উপস্থিত হয়েছে, ছেলে বাবাকে মানে না, দূর করে দেয়, বাবা ঘর থেকে বেরিয়ে যাও তুমি, কথা ধরে স্ত্রী স্বামীকে মানে না, স্বামী স্ত্রীকে মানছে না, মানে আর এক স্বামী জোয়ার করলো বুঝা ভাগ ভাগ এসে মানছে, ওদের যে বন্ধু বন্ধুকে মানে না, কাছাকাছি বসে আছি ভালো লাগছে না, তা ওদের সব দূর করে দিয়েছে। আর সব থেকে কি, যে নিকটে বসে আছেন ভগবান হৃদয়েতে তাকে দূর করে বসে আছে, তাকে দূর করে দিয়েছে। ভগবান নাই, ভগবান বলে কোনো বস্তু নাই। অতএব বিজ্ঞান এটা করেছে বটে, কিন্তু প্রকৃত বিজ্ঞান তা করে নাই। এ জগতের বিজ্ঞান আমার দৈহিক ক্ষুধা মিটাতে পারে, কিন্তু আত্মিক ক্ষুধাটাকে মিটাবার ক্ষমতা এই জগতের বিজ্ঞানের নাই, সেখানে তারা পরাস্ত। আত্মিক ক্ষুধাটাকে মিটাবার জন্য গৌরহরি জগতে এসেছিলেন, তার অবদানের তুলনা নাই। কিন্তু তিনি যা বলেছেন, কি কথা বলেছেন, রসের কথা বলেছেন, ওরে উন্নত উজ্জ্বল রসাম। কিন্তু একজন কবি তিনি চেয়েছেন কি জানুন, কত বিদগ্ধ জন রস অনুমানই অনুভব কাকন ভে দেখ, বিদ্যাপতি কহে কহ প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক। ইন্দ্র বিদ্যাপতি বলছেন যে অনেক বিদগ্ধ বিদগ্ধজন রসকে অনুমান করছেন, কত রকমের কথা বলে যাচ্ছেন, কিন্তু অনুভব কাহাকে না দেখো, কিন্তু কেউ অনুভব করেছেন এমন লোক দেখতে পেলাম না। অনুভূতি, রিয়েলাইজেশন, উপলব্ধি, বলাটা উপলব্ধি নয়, রিয়েলাইজেশন উপলব্ধিটা হচ্ছে মস্ত বড় জিনিস। সে বলছেন সেই রসতত্ত্ব রসধ্যেবায়ামূলক আনন্দী ভবতি, সে রসময় বস্তুকে উপলব্ধি করবার লোক লাখে না মিলিল এক, লক্ষের মধ্যে একটাকে পাওয়া যাচ্ছে। মুখে বড় বড় কথা আমরা বলতে পারি, লাল খাবার করতে পারি, অনেক কিছু করতে পারি, ঘোড়ার ডিম ভেতরে কিছু নেই, শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন। বলছেন তা হবে, হলো না, হবে না এখন। কিন্তু মহাপ্রভু যখন এসেছিলেন তখন কি হয়েছে, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি কবে বা ছিল এরকম, ব্রাহ্মণ চণ্ডাল সকলে কোলাকুলি করছে। আচ্ছা কিরকম প্রভাব, এরা যা বলেছেন সেগুলো আমি বলছি না, আমি যাচ্ছি কিরকম প্রভাবটা, গৌরহরির প্রভাবটা, চৈতন্যের প্রভাবটা কিরকম চলে গেল। দেখুন আমাদের এদেশের সব পণ্ডিত গুলোর মাথাটাকে তো গামিয়ে ঘোল ঢেলে দিয়েছেন, শুনে দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য, কেশব কাশ্মীরি, তারপরে প্রকাশানন্দ, সব মাথা গামিয়ে ঘোল ঢেলে দিয়েছে, কেউ তো তার কাছে কিছু করতে পারেনি। এমনকি আছেন দেখুন আমাদের গৌরহরি আকবর বাদশা যে মুসলমান, তার মাথাটাকে নত করে দিয়েছিলেন। যে মুসলমান তার মাথাটাকে ঠুকিয়ে দিয়েছিলেন গৌরহরি, কোথায় আপনাদেরকে বলছি আপনার শুনুন, আকবর আকবর বাদশাহ তিনি কি বলেছিলেন, জিউ জিউ মোর মন জোড়া গোড়া আপন নাচত আপন রসে ভোড়া। আকবর বাদশাহ বলছেন জিউ জিউ মোর মন মন চোরা গোড়া, তিনি জীবিত থাকুন, বেঁচে থাকুন, বেঁচে থাকুন, বেঁচে থাকুন, জিউ 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 তিনি বেঁচে থাকুন, বেঁচে থাকুন, বেঁচে থাকুন। বলে কেন, জগতে আমি এমন লোক দেখিনি, আমার মন চোরা গোড়া, আমার মনটাকে পর্যন্ত সে গোড়া চুরি করে নিয়েছে। হ্যাঁ কেন, আপন না তত আপন রসে ভরা। সে নিজের দুয়ার তুলে নাচছে, কিরকম ভাবে নাচছে, রসেতে বিবর হয়ে নাচছে, একদম হাত উষ্ট হাত উষ্ট করে নৃত্য করছে। হ্যাঁ, হোল করতাল বাজে ঝিকি ঝিকি ঝিকিয়া, হোল করতাল বাজছে কিরকম ঝিকি ঝিকি ঝিকিয়া। আর ভকত আনন্দে নাচে লিকি লিকি লিকিয়া, ভক্তগণ আনন্দতে নৃত্য করতেছে খোলে করতালের সঙ্গে সঙ্গে। এই বলে বলছেন পদ দুই বাড়ি চলু নট নট নটিয়া, একে খোল করতাল বাজছে, ভক্তগণ কীর্তন করছে, আর গৌরহরি একটি পা একটি পা করে নট নট নটিয়া নাচতে নাচতে চলেছে। এমন নৃত্য ভঙ্গে তার চলছেন তিনি। হ্যাঁ, ফির নাই হয়ত আনন্দে মাতুলিয়া, ঠিক থাকতে পারছেন না, আনন্দে একবারে মগ্ন হয়ে গেছেন তিনি। ওইছন প্রভুকে যাও বলি হারি, আমি এমন প্রভু আর জগতে দেখি নাই, আমি যাও বলি হারি, সাও আগবর তেরে প্রেম ভিকারি। আকবর সাহাব আর কিচ্ছু চায় না, তোর প্রেম অভিকারী, তুমি যে প্রেম জগৎকে দিতে এসেছো সেই প্রেম তুমি আমাকে দাও। হে গৌর সুন্দর, হে চৈতন্য চন্দ্র, তুমি আমাকে কৃপা করো। দেখুন কোথায় চৈতন্যের প্রভাবটা গিয়ে জবন জাতি যাক তাদের মধ্যে গিয়ে পড়ে গেছে, আকবর বাদশার উপরে গিয়ে পড়ে গেছে। আর আমরা হরিনাম করলে ঠাট্টা করি, আর আমাদের এমন অবস্থা হয়েছে, ঠাট্টা বিদ্রুপ করতে পারি আমরা, কিন্তু কই আমরা তো মারতে পারলাম না। হ্যাঁ, এই নাচবো তাও দেখলে ওটা কেউ যদি দেখে ফেলে, হরিনাম করবো কামড়ে ফেলে, কেউ যদি দেখে ফেলে হরিনাম করছি। আরে সে বলা যখন বিয়ে করে চলছে তখন আর কোন লজ্জা নেই, তখন খুব হাত ধরে চলছি ফুর্তি করছি। আর ভগবানের নাম করবার সময় যেমন একটু কেন্দ্রে কাছে কেউ কি বলে, পাশে কিছু বলে, আহা আমি ভদ্রলোক, তবে আমি যদি হরিনাম করতে ছোট লোক হইব, এই প্রকার নয়। প্রভাবটা কিরকম বিস্তার করেছেন সেটা বুঝুন। আচ্ছা, এখন এই যে চৈতন্যের প্রভাব, তিনি কোথায় আছেন, কোথায় জগৎ জুড়ে তিনি আছেন, আপনার কাছে আছেন, আমার কাছে আছেন, অন্তরিক্ষে আছেন, মধ্যে আছেন, সর্বত্র তাঁর অবস্থিতি। ভগবানের সত্তাটা, এক্সিস্টেন্স অফ গড, হি ইজ এভরিওয়ার, তিনি কোথাও নাই এ কথা বলা চলবে না, সর্বত্রই তার সত্তা, এই জন্য তিনি ভগবান। জীবটা পারে না, জীবের পক্ষে সেটা অসম্ভব, জীবের পক্ষে সেটা অসম্ভব। সেই যে ভগবান যিনি তিনি যেটাকে আপনার ফিলোসফি বলছেন, দর্শন শাস্ত্র বলছেন, সেই দর্শন শাস্ত্রের মূল তত্ত্ব হচ্ছেন সেই ভগবান, তিনি সর্বত্র অবস্থান করিতে পারেন, সর্বত্র যার সত্তা বিরাজমান, আর সমস্তটা যাতে বিরাজমান, কিন্তু তার সত্তাটা যে এখানে বিরাজমান তার একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেই ইনফ্লুয়েন্সটা যদি আমার প্রতি পড়ে তাহলে আমি তাকে উপলব্ধি করতে পারব, কিন্তু এই জগতের সত্তাটা তার মধ্যে থেকে তাকে ইনফ্লুয়েন্স করতে পারে না, তাকে মুগ্ধ করতে পারে না, তাকে ভোলাতে পারে না, তাকে বদ্ধ করতে পারে না। যদি জগৎ সত্তাটা আমাকে ভুলিয়ে দেয়, আমাকে মুগ্ধ করে দেয়, আমাকে বঞ্চিত করে দেয়, আমাকে টপিয়ে দেয়, সেই জন্য বলছেন যে দর্শনটা হবে যখন নিজের সত্তাটাকে আত্মবত ভগবত দর্শনের জন্য নিযুক্ত করবেন, তখন তারপরে হবে না। আচ্ছা, এটা একটা শাস্ত্রগত নীতিগত, বুঝতে পারছেন না, এই বিষয়টি আপনাদের উপনিষদ বলেছেন আর শাস্ত্র নীতি সাধন তিনটা জিনিস মনে রাখুন, শাস্ত্র নীতি এবং সাধন। কোথায় বলছেন? ঈশাবাচ্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তত্ত্বেন ভুঞ্জিতা মাগ্ধ প্রশ্নসিদ্ধনম। প্রথমটা কি বলছেন? না বলছেন পরের ধনে লোভ করিও না, মাগ্ধ প্রশ্নসিদ্ধনম, পরের ধনে লোভ করিও না। এটা হল নীতি শাস্ত্রের কথা, শাস্ত্র বলেছেন। আর কি বলেছেন? ভোগাসক্তি ত্যাগ করিয়া ভোগ কর, ইয়া জীবন পথে সাধনার কথা। আর জগৎ জুড়িয়া ঈশ্বর আছেন, ইয়া দর্শন শাস্ত্রের মূল তত্ত্ব। দর্শন শাস্ত্রের কথা, জগৎ জুড়ে তিনি আছেন। আর অন্যের ধনে লোভ করো না, এটা নীতিগত কথা। আর সাধনার কথা কোথায়? ভোগশক্তি ত্যাগ করে তুমি ভোগ করো। ভোগ করো কিন্তু আসক্তিটাকে ত্যাগ করো, তাহলে তোমার ভোগ হবে, সে ভোগেতে তোমার অকল্যাণ হবে না। আসক্তি ত্যাগ না করে ভোগ করলে পরে তুমি ঠকে যাবে। আচ্ছা, আসক্তি ত্যাগ করে ভোগটা কিরকম এটা আমরা বুঝতে পারছি না। ভোগ করতে বলছেন কিন্তু আসক্তিটা ত্যাগ করতে বলছেন, কিরকম সম্ভব হয়? আপনি একটা রয়্যালস রোড মোটর কিনলেন, আচ্ছা রয়্যালস রোড মোটরের দাম কত? কি লাখ টাকা হবে কিনা? লাখ টাকা হবে, মোটর কিনলেন লাখ টাকা দিয়ে, না আরো বেশি হবে? যাই হোক, কিনলেন, আমি আপনার মোটরের ড্রাইভার হলাম, মোটরের মালিক কিন্তু আপনি, আমি বসবো কোথায়? আমি সামনে বসবো কিনা? সামনের গতিতে বসবো তো। আর আমার বাবু যিনি মোটর কিনেছেন তিনি পিছনে বসবেন, তাহলে প্রথম হাওয়াটা যে আসবে কে খাবে? আমি খাবো তো, প্রথম হাওয়াটা আমি খাবো। আর আমার উচ্ছিষ্ট হাওয়াটা বাবু বসে বসে খাবে। তা ভোগটা বাবুও করছেন, আমিও করছি, আমিও গতিতে বসেছি, আমিও হাওয়া খাচ্ছি, আমিও মোটরে চড়ছি। এক ভোগটা আমার হচ্ছে না বাবুর হচ্ছে, ভালো করে চিন্তা করছি। ভোগটা বাবুর হবে, আমার হবে না। কেন? মোটরটাতে তো আমার বুদ্ধি নাই, মোটরটাতে মমতা তো আমার নাই, আমার তো আসক্তি নাই মজা। ও যদি এখন ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে গেল, আমার বয়ে গেল কাজ, আমি নেমে চলে গেল সোজা হাঁটা দেবো, কিন্তু বাবু বললে কাঁদতে থাকবে। অতএব আসক্তি ত্যাগ করে যে ভোগটা, সেই ভোগটা তারা অকল্যাণ। আচ্ছা, আসক্তি ত্যাগটা কি করে হবে মনে জানেন? এটাও তো চিন্তনীয় বিষয়। দেখুন, বলবার কথা অনেক, কত বলবো, আসক্তির চার্জটা কি করে হবে? ভোগ করলাম কিন্তু আসক্তির চার্জ করে দিলাম, কি করে সম্ভব হতে পারে? তারও পদ্ধতি বলছি, বিয়ে বাড়ির বাইরে কথা বলতে গিয়ে কথা বলতে দেবে না, বিয়ে বাড়ির নিমন্ত্রণ হয়েছে দুধারে লোক বসে গেছে খেতে, নানান রকম ভালো ভালো জিনিস সব খেতে দিচ্ছে সব। এখন যার ছেলের বিয়ে তিনি বসেছিলেন, দেখলেন তার একটি বন্ধু এসেছে, যাকে ইংরেজ বলে বুজুম ফ্রেন্ড। হ্যাঁ, বুজুম ফ্রেন্ড বাংলায় কি বলবে? ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু আমি ভেবেছি। তাকে দেখে সে খুব একবারে আনন্দিত হয়ে গেল, বলে তুই এসছিস? তাকে তিনি নিজের কাছে বসালেন, বসিয়ে খাওয়াতে লাগলেন। অত্যন্ত প্রিয় বন্ধু কিনা, সেরকম তাকে ডেকে 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 দিয়ে দিয়ে খাওয়াচ্ছে, আর সে খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে বন্ধুটি জিজ্ঞেস করছে, কিরে ভাই ছানার ডালনাটা কিরকম হয়েছিল? সে বলছে, ছানার ডালনা তো তো বলতে পারছি না কিরকম হয়েছিল। আরে তুই পাঁচ বুঝে খেয়ে নিলি, আর ছানার ডালনাটা কিরকম হয়েছিল বলতে পারছিস না? বলে না। তো পোলাওটা কিরকম হয়েছিল? না সেটাও তো বলতে পারছি না। পরমান্নটা কিরকম হয়েছিল? না সেটাও তো বলতে পারছি না। যেটা জিজ্ঞেস করে আটটার আস্বাদন সে বলতে পারল, কিন্তু ভোগ করেছে খেয়েছে। কেন বলতে পারেনি বলুন তো? ওই যে বন্ধুর সঙ্গে গল্প করছিল, ছোটবেলার থেকে কি করেছে না করে সব গল্প হচ্ছিল, গল্প হচ্ছে আর এদিকে খাচ্ছে, গল্প হচ্ছে আর খাচ্ছে, ওইদিকে মনটা থাকার জন্য ভোগ করিয়াও ভোগ হয় না, আস্বাদন পায়। তেমনি আমরা যদি ভগবানেরতে চিত্তবৃত্তিটা দিয়ে সংসার করতে পারি, তাহলে এই সংসারটা আমাকে ভগবানের পার করতে নিয়ে যাবে, অধোগতি করবে না। কিন্তু এখন সংসারের মালিক তো আমি হয়ে পড়েছি, এই তো হয়েছে মুশকিল। কবি তিনি একটি গৃহস্থের বাড়িতে বসে আছেন, তিনি মেয়ে ছেলে দাঁতাতে ডাল ভাঙছে, দেখে তিনি কানতে আরম্ভ করছেন। তখন সে ঘর বাড়ির লোক বলছে, কেন আপনি কানছেন কেন? বলে আমি কানছি। চলতি চক্কি দেখ কর নিয়া কবির আগো, তো পটানি কা বিট আর সবট যায় না কো, চলতি চক্কি সব কই দেখে কিল না দেখে কই, জো কিল পকড় কে রহে সবট রহা হে। আমি দেখতে পাচ্ছি চলতি চক্কি সব কই দেখে, টাকা মিলে বনমন মনমন করে ঘুরছে, এটা সহজ দেখতে পাবেন, কিন্তু যেটাকে অবলম্বন করে টাকাটা ঘোরে সেটা কিন্তু দেখা যায় না। টাকার স্পিড যত বাড়বে ও কিলটা সেটা ধোঁয়ার মতন হয়ে যাবে, ধোঁয়ার মতন হয়ে যায়, দেখা যায় না। বলছে চলতি চক্কি সব কই দেখে কিল না দেখে কই, যো কিল পকড় কে রহে, অর্থাৎ যে কিলের কাছে যে ডালগুলো থাকছে সেগুলো কিন্তু মেয়েরা ভাঙতে পারে না, সবাতরা আছে আস্তে আস্তে থেকে যায়। সেজন্য মেয়েরা করে কি, ডাল ভাঙা হয়ে গেলে ও পাটাটাকে তুলে আবার গোলের দিকে ওই ডালগুলোকে টেনে আবার তা গুলম দিয়ে দেয়। তো বলছেন এই সংসারে যাঁতার মধ্যে যারা পড়ে যাচ্ছে তারা আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক চিতাবেতে একবার জর্জরিত হয়ে যাচ্ছে, পূর্ণ বিচ্যুত হয়ে যাচ্ছে। কিন্তু যারা ভগবানকে কিল করে ভগবানকে আশ্রয় করে যারা আছে তাদের মায়ার ভাঙবার ক্ষমতা নাই। সেজন্য বলছেন আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ অপর ধনে না। অতএব প্রতাপ প্রতাপ রুদ্রকে মহাপ্রভু কৃপা করলেন, কিরকম কৃপা করলেন দেখুন প্রভাবটা কিরকম। প্রতাপ প্রতাপ রুদ্র মহাপ্রভুকে দর্শন করতে চাচ্ছে, মহাপ্রভু বলছেন সন্ন্যাসীর কর্তব্য নহে রাজ দর্শন, সন্ন্যাসী কখন রাজ দর্শন করে না, ও বিষভক্ষণ অপেক্ষা। যদি তিনি আমাকে দর্শন না দেন আমি জীবনকে পরিত্যাগ করি। কে জয়ী হলেন বলুন তো? মহাপ্রভু জয়ী হয়েছিলেন না? মহাপ্রভুই পরাস্ত হয়ে গেলেন রাজা প্রতাপের কাছে। মহাপ্রভু যখন ভাবে বিভোর হয়ে আজ পড়েছেন এতে পুরীতে, তখন তাকে সকলে সকলের ভক্তরা বলছেন প্রতাপ রাজাকে, যাও এই সময় চলে যাও, মহাপ্রভু পদ সম্মান করো, যাও যাও যাও। প্রতাপ রাজাকে মহাপ্রভু পা দিত, তার মহাপ্রভু কবর নিদ্রায় ছিলেন, যেই তাকে দেখলেন প্রতাপ দুকে, প্রতাপ রাজা তখন তাকে কৃপা করছে, ছলো না, কৃপা তিনি করবেন। কৃষ্ণচন্দ্র বললেন, কুরু পাণ্ডবে যখন দুই দল হলো যুদ্ধ হবে, কার পক্ষে থাকবেন? বলে আমি শুয়ে থাকবো, যাকে আমি প্রথম দেখব তার কাছে থাকবো, তার দলে যাবো, তাকে স্বীকার করবো। দুর্যোধন দাম্ভিক ছিল, একবারে সে মাথার উপরে গিয়ে কাছে বসলো, মাথার কাছে গিয়ে বসে রইল, আর পাণ্ডবটা প্রভুর পায়ের তলায় গিয়ে বসলাম, চোখ মেলেই বলছেন কি তুমি? তাহলে তোমার দল কেন? পাণ্ডবদের স্বীকার করছেন, এদিকে যে দুর্যোধন বসে আছে। অতএব কৃপা ঠিক তারা পাত্রকে পারে করেন। হ্যাঁ, আমরাও যখন সেরকম পাত্র হতে পারব ঠিক আমরাও কৃপা লাভ করব। কিন্তু এই বিশ্বাসে, এমন একটা বিশ্বে আমরা এসেছি, সেখানে প্রভাবটা কার? কামের প্রভাব, প্রেমের প্রভাব এখানে নাই। অতএব যাহা কাম তাহা নাই রাম, যাহা রাম তাহা নাহি কাম, রবি রজনী দোনো নাই মিলে এক কাম। যেখানে কাম আছেন সেখানে রাম নাই, যেখানে রাম আছেন সেখানে কাম নাই, যেখানে সূর্য আছেন সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার আছে সেখানে সূর্য নাই। অতএব আমাদের এই জগৎ, জগৎ যেভাবে ব্যস্ত হয়ে পড়ে আছে, কেবল কি করে খাবো, কি করে থাকবো, কি করে শোবো, এই চিন্তা নিয়ে জগৎ বড় ব্যস্ত, মারা মারি, কাটা কাটি, হানা হানি চলছে, একদম শান্তি হবে না, কোনোদিনই শান্তি হতে পারে না, কেউ শান্তি করতে পারবে না। শান্তি পেতে হলে কি করতে হবে? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। আমাদের জীবনটাই দরিদ্র, কি না আমরা প্রেম ধনের ধনী কেউ নই, এই জগতের ধনেতে ধনী হয়ে বসে আছি। অব প্রেম ধন ধন লাভার্থে যদি চেষ্টা করি তার কি করে হবে? দাস করি বেতন মরে দেহ প্রেম, তোমার দাস করে নাও আর আমি তোমার কাছে বেতন নেব, বিনামূল্যে চাকরি তোমার করবো না। তো কি তুমি চাও? দাস করি বেতন মরে দেহ প্রেম ধন, তুমি আমাকে প্রেম ধন দেবে, এই তোমার কাছে প্রার্থনা, আর কিছু প্রার্থনা। জগতে মহাপ্রভুর প্রভাব পড়েছে, কিসের প্রভাব? এই প্রভাবটা পড়েছে তিনি যে সমস্ত প্রভাবের দ্বারা জগৎ ধ্বংসের পথে চলে যাবে সেই প্রভাবকে নষ্ট করে তিনি এমন প্রভাব বিস্তার করেছেন যে প্রভাবে প্রেমধনে ধনী হয়ে সে ভগবানের পাদ পথে চলে যেতে পারবে। সেই হচ্ছে মহাধনে ধনী, যে ধনে হইয়া ধনী, মরিলে মারোনা মনি, তাহারি খানিক মাগি আমি নত ফিরে, এত বলি নদী নিরে ফেলিল মালিক। পড়েছে, আপনারা পড়েছেন রবি ঠাকুরের লেখা। হ্যাঁ, সেই ব্রাহ্মণ গিয়েছিল সনাতন মহামস্কর ধনী, তার কাছে তুমি চাইবে তোমার দুঃখ মিটে যাবে, তিনি যে সনাতনকে খুঁজে বেড়াচ্ছেন ধনীকে, সনাতনকে ধনী, তিনি খুব ধনী খুঁড়েছি বলেছেন, শিব তাকে বলছেন স্বয়ং লোক দেখিয়ে দিলে সনাতন ধনী বলে, তো কেউ নাই ওই যুগ গাছতলায় যে বসে আছে লোক, কেউ ওই নাম শোনা, তাকে জিজ্ঞেস করছেন আপনার নাম কি? সনাতন বলে হ্যাঁ, বলে আমাকে শিব পাঠিয়েছেন আপনার কাছে, কি চাও? না, শিব বলেছেন আপনি নাকি মানব ধনী, তা আপনার কাছে আমি বড় গরিব দরিদ্র, তা আপনি আমাকে কিছু দেবেন যাতে আমার অভাব মিটে যায়। বলে শিব বললেন আমি ধনী, আমার ধন আছে। অনেক কে বলবে, আমি বৃক্ষতলায় থাকি, মাদু করি করে খাই, আমার ধন আছে, কে বলবে, কি করে বলবে? বলে তাহলে শিব কি মিথ্যা কথা বললেন? তখন সনাতন চিন্তা করে বললেন, শিব মিথ্যা কথা বলতে পারলেন না, পারেন না। বলে হ্যাঁ 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 ধন আছে আছে। ওই দেখ ওই যে আস্তাকুড়ের মধ্যে দেখবে ওখানে একটু খুঁজে ঘুরে ফেলো, দেখবে একটা মানিক পাবে, ঘুরে পেলে মানিক একটা পেয়ে সাত রাজার ধনে এক মানিক। আনন্দে ব্রাহ্মণ অস্থির হয়ে চলল, বাহ কি পেলাম, আর কি দরকার আমার। কিন্তু রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণের চিন্তা হলো, কোনো যে সাধুসঙ্গ হয়ে গেছে কিনা, সনাতন তো সাধু সঙ্গ হয়ে গেছে, তো বলছে যে তার কত ধন আছে, যে যাকে যার জন্য এই মানিক সাত রাজার ধনে এক মানিকটাকেও তুচ্ছ করে দেবে, তাহলে আমি ঠকে গেছি, আমি আরো পাবো তার কাছে গেছি। হ্যাঁ, এসে বলছে ঠাকুর যে ধনে হইয়া কোনি মনি রে মানো না মনি, হ্যাঁ তারই খানিক মাঝি আমি নতছি। বলছে তুমি যে ধন ধনী হয়ে মানি মনিটাকে মনি বলে মনে করছো না, সেই ধন আমাকে দাও, আমি তাই চাচ্ছি। বলে তুমি যাও যাচ্ছ সত্যতে তুমি যাচ্ছ? বলে আজকে হ্যাঁ। বলে তাহলে মানিকটাকে নদী নিয়ে ফেলে দাও, যমুনায় ফেলে দাও। সে ব্রাহ্মণ পেরেছিল সেই মানিকটাকে ছুড়ে যমুনায় ফেলে দিতে, তবেই সেই ধনে ধনী হয়েছিল। আমরা পারবো, আমাদের ক্ষমতা আছে, একটা কপট দোক ছাড়তে আমরা পারবো না।